ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ, ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকে। ফ্রান্সের নিস শহরে এক লোক একটি গির্জায় ছুরির আঘাতে তিনজনকে হত্যা করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিসের মেয়ার ক্রিস্টিয়ান এস্ট্রসি নটরডেম চার্চের সামনে 2 মাসের মধ্যে এই তৃতীয় আক্রমণকে সন্ত্রাসী আক্রমণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার করার সময় হামলাকারীকে পুলিশ গুলি করে, চিকিৎসার সময়ও এই হামলাকারী বারবার আল্লাহু আকবর বলছিল। সন্ত্রাস বিরোধী সরকারি কৌঁসুলিরা এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত শুরু করেছেন। এর আগে এ মাসের গোড়ার দিকে স্যামুয়েল প্যাটি নামের মাধ্যমিক স্কুলের একজন শিক্ষকের শিরশ্ছেদ করা হয়। চেচেন বংশোদ্ভূত ওই আক্রমণকারী বলে যে প্যাটি ক্লাসে যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন দেখিয়েছিলেন, সেজন্য সে তাকে শাস্তি দিতে চেয়েছিল। এটা এখনো পরিষ্কার নয় যে আজকের এই হত্যাকাণ্ডের সঙ্গে ওই কার্টুনের কোনো সম্পর্ক আছে কিনা, যে কার্টুনকে ধর্মীয় অবমাননামূলক বলে মনে করা হয়। পুলিশের একটি সূত্র বলছে, আজকের হামলায়ও নিহত একজন নারীর শিরশ্ছেদ করা হয়। প্যাটিকে হত্যা করার পর ফরাসি কর্মকর্তারা জনগণের ব্যাপক সমর্থন নিয়ে কার্টুনগুলো প্রদর্শনে তাদের অধিকারের কথা তুলে ধরেন এবং প্যাটির সঙ্গে একাত্মতা প্রকাশ করা মিছিলগুলোতে কার্টুন তুলে ধরা হয়। প্রকাশ্যে এই সব ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে মুসলিম বিশ্বের বহু জায়গায় এর বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনকে কোনো দেশের সরকার এই বলে অভিযুক্ত করেছেন যে তিনি ইসলাম বিরোধী কর্মসূচি অনুসরণ করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও তাঁর 4 দিনের আঞ্চলিক সফরের শেষ পর্যায়ে আজ ইন্দোনেশিয়া গিয়ে কমিউনিস্ট শাসিত চীনকে আগামীতে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি বলে বর্ণনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী একটি উদারপন্থী মুসলিম গোষ্ঠী নাহদাতুল উলামার সামনে দেয়া এক ভাষণে সেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে গণতন্ত্র এবং অন্য ধর্মের প্রতি যে সহিষ্ণুতা রয়েছে তার প্রশংসা করেন। নাহদাতুল উলামা গোষ্ঠীটি কট্টরপন্থী ইসলামী আন্দোলনগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ধর্মীয় নেতাদের নৈতিক সাক্ষী হয়ে তাদেরকে সকল ধর্মীয় বিশ্বাসের পক্ষে কথা বলার আহ্বান জানিয়ে পম্পিও মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং বেআইনি ঘোষিত ফলঙ্গংদের বিরুদ্ধে চীনের যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বিশেষ করে জিনজিয়াংয়ে উইঘর মুসলমানদের বিরুদ্ধে বেইজিং সরকারের নৃশংসতার কথা তুলে ধরেন। সেখানে তারা কমিউনিস্ট চীনা কর্তৃপক্ষের নৃশংস অভিযানের শিকার হয়েছে এবং 10 লক্ষের মতো উইঘর এবং অন্যান্য মুসলমানদের কারারুদ্ধ করে রেখেছে। চীন অবশ্য উইঘরদের বিরুদ্ধে কোনো বিরূপ ব্যবস্থা গ্রহণের কথা অস্বীকার করে আসছে এবং বলছে সেখানে কাজের প্রশিক্ষণ দেওয়া হয় আর উগ্রবাদ মোকাবিলায় এর প্রয়োজন রয়েছে। পম্পিও মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে মুসলিম রোহিঙ্গাদের সহিংস দমনের কথা উল্লেখ করেন। তাছাড়া তিনি ইরানের সরকার যেভাবে বাহাই, খ্রিস্টান, সুন্নি মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘুদের দমন করছে সেই বিষয়টিও উল্লেখ করেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের একটি প্রখ্যাত অধিকার গোষ্ঠী আইন ও সালিশ কেন্দ্র আজ এক ভার্চুয়াল সম্মেলনে জানিয়েছে যে অগস্ট মাস থেকে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এ সম্পর্কে বিস্তারিত রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় সংস্থাটির সহকারী সমন্বয়ক তামান্না হক এ তথ্য জানিয়ে বলেন, গত আগস্ট মাস থেকে এযাবৎ প্রায় 3 মাসে 9 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। তিনি বলেন, গত 31 জুলাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর বিচার বহির্ভূত হত্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চলতি বছরের 25 অক্টোবর পর্যন্ত মোট 219 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে কিংবা কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন বলে উল্লেখ করে তামান্না হক বলেন, এর মধ্যে জুলাই মাসেই নিহত হয়েছেন 50 জন। তিনি বলেন, এ সকল হত্যাকাণ্ডের তথ্য গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এবং সংস্থাটির নিজস্ব পরিসংখ্যানের ভিত্তিতে জানা গেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR জানিয়েছে যে শিশুদের করোনা ভাইরাসে সংক্রমিত হবার সম্ভাবনা কম, এই প্রচলিত ধারণাটি সম্পূর্ণ ভুল। তাদের উদ্বেগ ও ব্যাখ্যা সম্পর্কে এই প্রতিবেদনটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ICMR এর ডিরেক্টর বলরাম ভার্গবের বক্তব্য, শিশুরা ব্যাপক হারে করোনা সংক্রমণ ছড়াতে পারে, তাদের নিয়ে আমাদের ধারণা বদলাতে হবে। এরা হয়ে উঠতে পারে করোনার স্প্রেডার বা সুপার স্প্রেডার। সাম্প্রতিক গবেষণায় এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট প্রসঙ্গে ICMR এর ডিরেক্টর বলরাম ভার্গব জানিয়েছেন, ভারতে 17 বছরের নিচে সক্রিয় করোনা আক্রান্ত মাত্র 8% আর 5 বছরের নিচে আক্রান্তের হার 1%। করোনার পাশাপাশি শিশুরা কাওয়াসাকি ডিজিজে আক্রান্ত হচ্ছে দুনিয়া জুড়ে। এ নিয়ে ভার্গব বলেন, এ জিনিস ভারতে খুব বেশি দেখা যায় না, তবে দুনিয়ার অন্যান্য জায়গায় এ জিনিস দেখা গিয়েছে। এই রোগে শিশুদের ধমনির মধ্যে রক্ত জমাট বেঁধে যায় এবং শিশুটি হৃদরোগে আক্রান্ত হয়। মিজোরামে 315 জন শিশু করোনা আক্রান্ত হয়েছে, তবে তাদের মধ্যে কাওয়াসাকি ডিজিজের কোনো লক্ষণ নেই বলেই তিনি জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদানের আর মাত্র কয়েকদিন বাকি, আর এই প্রচার অভিযানের শেষ মুহূর্তে উভয় প্রার্থী আজ প্রচার অভিযানে নজর দিচ্ছেন দক্ষিণ পূর্বাঞ্চলের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে। 1996 সাল থেকে এ পর্যন্ত যে প্রার্থী ফ্লোরিডার ভোট জিতেছেন তিনি হয়েছেন প্রেসিডেন্ট। 270 ইলেকটোরাল ভোট পেয়ে জেতার জন্য বিজয়ী ফ্লোরিডার 29 ইলেকটোরাল ভোটও পেয়ে যান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন ট্যাম্পা শহরে একটি সমাবেশের মধ্য দিয়ে। পরে সন্ধ্যায় তিনি নর্থ ক্যারোলাইনায় একটি সমাবেশে যোগ দেবেন। এদিকে অপর প্রার্থী প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ব্রভার্ড কাউন্টিতে তার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর সন্ধ্যায় ট্যাম্পায় যাবেন নির্বাচনী প্রচার অভিযানে। একটি জরিপ সংগঠনের তৈরি হিসেবে দেখা যাচ্ছে যে মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে বাইডেনের চাইতে ট্রাম্প পিছিয়ে আছেন, তবে ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনায় তাদের অবস্থান একই রকম। ট্রাম্প অবশ্য গতকাল এ ধরনের নির্বাচনী জরিপ সম্পর্কে সন্দেহ প্রকাশ করে লাস ভেগাসের সংবাদদাতাদের বলেছেন, তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক রাজ্যগুলোতে জরিপে যা দেখানো হয়েছে তার চাইতে তাঁর অবস্থান ভালো। জাতীয় জরিপে দেখা যাচ্ছে যে বাইডেন ট্রাম্পের চাইতে 7 কিংবা 8% এগিয়ে রয়েছেন, তবে ওই ব্যবধানের অর্ধেকটাই রয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজ্যগুলোতে এবং সেখানকার ফলাফলই সম্ভবত নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে। জনস্বাস্থ্য বিষয়ক ব্রিফিং পাওয়ার পর গতকাল বাইডেন ট্রাম্পের আবারও সমালোচনা করেন যে তিনি করোনা ভাইরাস মহামারীর মধ্যেই বাইরে বিশাল সব সমাবেশ করছেন। এর আগের রাতে নেব্রাস্কার ওমাহায় ট্রাম্পের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, বৃদ্ধ এবং শিশু সহ শত শত লোক কয়েক ঘন্টা ধরে হিমশীতল পরিবেশে ছিলেন এবং অনেকেই হাসপাতালে যেতে হয়েছে। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফ্রান্স ও জার্মানির নেতারা এই ভাইরাসের সংক্রমণ রোধের জন্য নতুন করে লকডাউন আরোপ করেছেন। টেলিভিশনে দেয়া এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গোটা দেশে 1 মাসের জন্য লকডাউন ঘোষণা করেন। শুক্রবার থেকে এই লকডাউন কার্যকর হবে। ম্যাক্রন বলেন, রেস্টুরেন্ট, পানশালা, ক্যাফে এবং অত্যাবশ্যক নয় এমন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। কেবলমাত্র জরুরি কাজ, বাজার করা এবং ডাক্তারের কাছে যাবার জন্য জনগণ ঘরের বাইরে আসতে পারবেন। ওদিকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল সেদেশের 16টি অঙ্গরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকের পর 1 মাসব্যাপী লকডাউনে একই রকম ব্যবস্থা নিয়েছেন। মার্কেলের আদেশ অনুযায়ী রেস্টুরেন্ট ও পানশালা ছাড়াও সোমবার থেকে জিম, সিনেমা হল এবং নাট্যমঞ্চগুলো বন্ধ থাকবে। তবে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এবং চুল কাটার দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। দুদেশেই লকডাউনের সময় স্কুল খোলা থাকবে। জার্মানিতে একদিনেই গতকাল 15,000 লোক COVID-19 সংক্রমিত হয়েছে। ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপের অন্যান্য দেশেও সংক্রমণ বাড়ছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, গত তিন মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল আলোচনায় সংস্থাটির সহকারী সমন্বয়ক তামান্না হক এ তথ্য জানিয়ে বলেন, গত আগস্ট মাস থেকে এযাবৎ প্রায় তিন মাসে নয় জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। চলতি বছরের 25 অক্টোবর পর্যন্ত মোট 219 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে কিংবা কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে উল্লেখ করে তামান্না হক বলেন, এর মধ্যে জুলাই মাসেই নিহত হয়েছেন 50 জন। তিনি বলেন, এ সকল হত্যাকাণ্ডের তথ্য গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এবং সংস্থাটির নিজস্ব পরিসংখ্যানের ভিত্তিতে জানা গেছে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নাসিমা বেগম বলেন, কোনো বিবেকবান ব্যক্তি বা প্রতিষ্ঠান বিচার বহির্ভূত হত্যা সমর্থন করতে পারে না। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জিয়াহাবিবের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধ করা উচিত। তিনি বলেন,
আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে কখনো আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারি না, কারণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের লাইসেন্স যদি একবার প্রশাসনের বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে সেটা মিসইউজ হচ্ছে। এই জন্য প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো সংঘটিত হয়েছে সেগুলোর যদি বিচার বিভাগীয় তদন্ত হয় তাহলে দেখা যাবে যে এই হত্যাকাণ্ডগুলোর পেছনে এখানে কোনো না কোনো একটা আইন বহির্ভূতভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যদিও বলা হচ্ছে ক্রস ফায়ার যদি দুদিক থেকেই যদি যুদ্ধ হয় সেখানে ক্রস ফায়ার হয়, কিন্তু দেখা গেছে নিহত ব্যক্তিদের বুকে বুলেটগুলো বিদ্ধ এবং তাদেরকে মারা যাওয়ার পর বলা হচ্ছে তাদের হাতে মাদক পাওয়া গেছে, তাদের অস্ত্র পাওয়া গেছে, বুলেট পাওয়া গেছে, কিন্তু পুলিশ হেফাজতে দুই তিন দিন থাকার পর তাদের হাতে মাদক কিংবা অস্ত্র আসবে কোথেকে। এই জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশে মানুষের মধ্যে একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে, এই জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা দরকার।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শীর্ষ সদস্য ডেমোক্রেটিক দলীয় সিনেটর বব মেনেন্ডেজ এবং রিপাবলিকান দলীয় সিনেটর টড ইয়াং এর নেতৃত্বাধীন সিনেটের 8 জন সদস্য বাংলাদেশের র্যাবের সিনিয়র কমান্ডারদের উপর নিষেধাজ্ঞা জারির জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনের কাছে লেখা চিঠিতে সিনেটররা অভিযোগ করেছেন, 2015 সাল থেকে র্যাব 400 বেশি লোককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। তারা ওই চিঠিতে র্যাবের সিনিয়র কমান্ডারদের লক্ষ্য করে প্রযোজ্য আইনের অধীনে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আহ্বান জানান। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আসুন শুনি সেলিম হোসেনের একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন।
আমি কথা বলছি বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কর্নেল আশিক বিল্লার সঙ্গে। আপনি ইতিমধ্যেই জানেন যে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে একটি চিঠি গেছে, বলা হয়েছে র্যাবের বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বেশ কিছু অভিযোগ সেখানে দাখিল করা হয়েছে। তো এই বিষয়ে র্যাবের পক্ষ থেকে আপনাদের রিয়াকশন কি, মানে আপনারা কি মনে করছেন?
জি ধন্যবাদ, আমি শুরুতেই ভয়েস অফ আমেরিকা ধন্যবাদ জানাই আমাকে র্যাবের বক্তব্য আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করার জন্য। যে চিঠির কথা আপনি উল্লেখ করলেন সেই বিষয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি আসার পর মূলত র্যাবের নজরে এসেছে। এই বিষয়টির যে বিষয়বস্তু নিয়ে আলোকপাত করা হয়েছে সেই বিষয়টি মার্কিন সরকারের বক্তব্য। এই বিষয়ে র্যাবের আনুষ্ঠানিক বক্তব্য হচ্ছে, র্যাব কোন অবস্থাতেই কোন দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয় এবং এই বাহিনী 14 বছরে গণমানুষের যে আস্থা, গণমানুষের যে ভালোবাসা এবং সর্বোপরি সর্বস্তরের মানুষের যে বিশ্বাস অর্জন করেছে তা অনন্য, অসাধারণ। র্যাবের প্রত্যেকটি কার্যক্রম ফৌজদারি দণ্ডবিধি এবং দেশের প্রচলিত আইনের পাশাপাশি বাহিনীর নিজস্ব বিধি মোতাবেক পরিচালিত হয়ে থাকে। সকল ধরনের আভিযানিক কর্মকাণ্ড আমাদের আইনের গণ্ডির ভিতরে থেকেই সম্পন্ন হয়ে থাকে।
এই অভিযোগগুলো কেন আসলো, এর কোন ক্লু আছে কি কারণে এরকম অভিযোগ আসলো?
কোন বাস্তবতায় বা কোন প্রেক্ষাপটে এই ধরনের বিশ্লেষণ করা হয়েছে সে বিষয়ে আমাদের সম্মুখ কোন আলোকপাত করা হয়নি। গণমাধ্যমে যে খবরটি আসছে এই খবরের পরিপ্রেক্ষিতেই র‍্যাব আনুষ্ঠানিকভাবে জানাতে চায় গুম বা বিচার পরিপ্রেক্ষিত হত্যাকাণ্ডের সঙ্গে র‍্যাব কোনোভাবে সম্পর্কিত নয়। কোন কোন ক্ষেত্রে দেখা যায় র‍্যাবের আভিযানিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ বা সশস্ত্র মাদক ব্যবসায়ীদের সাথে র‍্যাবের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার ফলে কোনো কোনো ক্ষেত্রে গুলি বিনিময়ের মতো ঘটনা ঘটে থাকে। এর বাইরে বা এর পাশাপাশি র‍্যাব সকল ধরনের আভিযানিক কর্মকাণ্ড দেশের ফৌজদারি দণ্ডবিধি এবং ফৌজদারি দণ্ডবিধির পাশাপাশি র‍্যাবের নিজস্ব নীতিমালার আলোকে সকল প্রকার অভিযান একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে দিয়েই পরিচালিত হয়।
আচ্ছা, এই যে এনকাউন্টারের কথা বলা হয় এবং এই রিপোর্টে আমি দেখছি যে সেনেটররা তাদের চিঠিতে লিখেছেন যে জাতিসংঘ বিশেষজ্ঞ সাংবাদিক মানবাধিকার গোষ্ঠীর উপরও মানে জোর করে গুম করা নির্যাতন করার কথা উল্লেখ করা হয়েছে। তো এই নির্যাতনের বিষয়টিও একটি বেশ জোরে সোরে বলা হয়েছে ওই চিঠিতে। তো র‍্যাবের ইন্টারোগেশনে নিয়ে নির্যাতন করা হয় এরকম অভিযোগের প্রেক্ষিতে কি বলবেন?
আমি নিশ্চিত এবং আপনারা সকলেই জানেন র‍্যাবের যে কোনো ব্যক্তিকে বা যখন কোনো আসামিকে গ্রেফতার করা হয় প্রথমে তাকে র‍্যাব হেফাজতে আনা হয়, অভিযোগের সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পূর্বে অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তিকে থানা হেফাজতে বা জেলা হেফাজতে জেলা কারাগারের হেফাজতে প্রেরণ করার পূর্বে তাকে কিন্তু যথাযথভাবে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করিয়েই তাকে আইনের কাছে সুপর্দ করা হয়। অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ফার্স্ট মেডিকেল এক্সামিনেশন করার পর অর্থাৎ প্রাথমিকভাবে তার শারীরিক পরীক্ষা সফলভাবে একজন প্রখ্যাত ডাক্তারকে দিয়ে বা বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে তাকে পরীক্ষা করার পরেই কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিকে জেল হেফাজতে বা জেলা কারাগারে হস্তান্তর করা হয়। সুতরাং নির্যাতনের যে অভিযোগটি র‍্যাবের বিরুদ্ধে ঢালাওভাবে করা হয়েছে এই বিষয়টির বস্তুনিষ্ঠতা এবং এই বিষয়টির গভীরতা আরো পর্যালোচনা করার দাবি রাখে।
কিন্তু হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটরদের পক্ষ থেকে চিঠি, কি কোনো কারণ থাকতে পারে বলে আপনাদের মনে হয়?
এই যে বিষয়টি, যে চিঠি বা যে ধরনের বক্তব্য এসছে, এই ধরনের কোন বাস্তবতায় করা হয়েছে? র‍্যাব নিশ্চিত এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে সব উত্তর দিতে পারবেন।
অনেক ধন্যবাদ কর্নেল আশিক বিল্লা, ভয়েস অফ আমেরিকার দর্শক শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে আরেক দফা ছুটি বাড়ানো হয়েছে। 14 নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এক ডিজিটাল সংবাদ সম্মেলনে সরকার এই সিদ্ধান্তের কথা জানান। গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার ভয়াবহতার কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী JSC ও SSC পরীক্ষা বাতিল করা হয়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের SSC ও SSC পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে তাদেরকে ক্লাসে আনা যায় কিনা তা নিয়ে ভাবা হচ্ছে। পুরোটাই নির্ভর করছে আগামী 2 সপ্তাহ কেমন যায় তা দেখার উপর। পরিস্থিতি উন্নতি হইলেই কেবল এ নিয়ে চিন্তা ভাবনা হবে। আগামী বছরের SSC ও সমমানের পরীক্ষায় 20 লাখ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। SSC-তে অংশ নেবেন প্রায় 13 লাখ শিক্ষার্থী। উল্লেখ্য যে করোনা পরিস্থিতিতে প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়ালেখা ব্যাহত হচ্ছে। নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই তুলে দিয়ে যে উৎসব প্রতি বছর হয়ে থাকে এবার তাও বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। করোনা মহামারীর কারণে 5ম ও 8ম শ্রেণীর পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব শিক্ষার্থীরা পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবেন। ওদিকে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এই একদিনে 25 জন মারা গেছেন, আগের দিন 23 জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত মারা গেছেন 5,886 জন। গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 1,681 জন। আগের দিন সংক্রমিত হয়েছিলেন 1,493 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নারীকণ্ঠের আজকের পর্বে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে বাংলাদেশের অনেকেই যারা এখানে বসবাস করেন তারা মূলধারার রাজনীতির সঙ্গে ওতপ্রোত জড়িত আছেন। এরকমই দুজন নারীকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যারা যে দুটি দল রয়েছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল, একটি হচ্ছে ডেমোক্র্যাট আর একটি হচ্ছে রিপাবলিকান। তারা দুজনই, এই দুই নারী, তারা দুই দলের হয়ে কাজ করছেন। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই সেই দুই নারীর। আমার সঙ্গে আজকে আছেন ডেমোক্র্যাট দলের হয়ে কাজ করছেন আনিকা রহমান, এবং আছেন ফারহানা শিফা যিনি রিপাবলিকানের হয়ে কাজ করছেন। আমি আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের নারীকণ্ঠ অনুষ্ঠানে। প্রথমে শুরু করতে চাই ফারহানা শিফা আপনাকে দিয়ে। আপনি অ্যারিজোনাতে রয়েছেন, দর্শক শ্রোতাদের যদি একটু বলেন যে আপনি এই মুহূর্তে রিপাবলিকানের কি হিসেবে কাজ করছেন।
ধন্যবাদ সঞ্জনা, ধন্যবাদ সবাইকে নারী কণ্ঠে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আছি অ্যারিজোনাতে, বর্তমানে আমি এশিয়ান প্যাসিফিক আমেরিকান ফর ট্রাম্প নেশন ওয়াইড কোয়ালিশনের অ্যাডভাইসার হিসেবে আছি, আর মুসলিম ভয়েস ফর ট্রাম্প কোয়ালিশনের কোচেয়ার হিসেবে কাজ করছি। এছাড়া পলিটিক্যালি আরও অনেক রকমের ইনভলভমেন্ট আছে, আমার লেজিসলেটিভ ডিস্ট্রিক্টের ভাইস চেয়ারম্যান এবং আমাদের স্টেটের স্টেট কমিটি ম্যান, অবভিয়াসলি প্রিসিং কমিটি ম্যান, আর এবছরের আরএনসি ডেলিগেট হিসেবেও ইলেক্টেড হয়েছিলাম। আর এছাড়া 2018 সালে আমি স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে রান করেছিলাম।
জি, অনেক ধন্যবাদ আনিকা। আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি ডেমোক্র্যাট দলের হয়ে কি হিসেবে কাজ করছেন।
জি, আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ সঞ্জনা আমাকে আনার জন্য। আমি হচ্ছে ভার্জিনিয়াস এপিআই বাইডেন হ্যারিস কাউন্সিলের কো চেয়ার, আর আমি বাংলাদেশিস ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর। আমি ভার্জিনিয়াতে পলিটিক্স আসছি 10 বছরের উপরে এখন, আর আমি চেয়ার হিসাবে একটা স্টেট রিপ্রেজেন্টেটিভের জন্য কাজ করি জেনারেল অ্যাসেম্বলিতে।
ফারহানা শিফা, আপনার কাছ থেকে শুনতে চাই যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সঙ্গে আপনি কবে এবং কিভাবে সম্পৃক্ত হলেন।
যুক্তরাষ্ট্রের রাজনীতির সাথে যদি প্রথম পরিচয় বা এই পথে চলার আহ্বান যদি বলে থাকেন, 2013 সালে আমাদের এখানকার স্টেটের তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন, উনি নতুন চেয়ারম্যান ইলেক্টেড হওয়ার পরে আসলেন রবার্ট গ্রাহাম, খুব এনথুজিয়াস্টিক ইয়াং স্ট্যানফোর্ড গ্রাজুয়েট, ভেরি too much passion for politics. So উনি আমাদেরকে আমাদের অ্যারিজোনার এশিয়ান কমিউনিটি নানাভাবে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে থাকে তো সবাইকে ডাকলেন। সে সময়েও আমার পলিটিক্স নিয়ে ধারণা ছিল যে আমি মানুষের কথা বলবো, আমাদের সমাজ সংস্কৃতির কথা বলবো, পলিটিক্স বিষয়ে তেমন কিছু আমার জানা ছিল না। তো সেদিন সব ব্যাপারে আলাপ হবার পরে ওনাকে আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম, বলেছিলাম আমরা যে সমস্ত দেশ থেকে এসেছি সেখানকার পলিটিক্স অ্যান্ড পলিটিশিয়ান বোথ আর করাপ্টেড, সো আমি তোমাকে বিশ্বাস করব না যদি না তুমি আমাদের কমিউনিটিতে আসো এবং আমাদের সাথে কাজ করো। তো উনি সেটা খুব খুশি মনে এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন, এখনো আমাকে টিজ করেন। তো উনি আমাদের কমিউনিটির সব জায়গায় এসেছেন, সব কমিউনিটির সাথে মিশেছেন। তো তার কাজ দেখে তখন আমি দু পার্টিরই, ডেমোক্রাট এবং রিপাবলিকান, সেটার প্ল্যাটফর্ম, ভ্যালুস, ফিলসফি, হিস্ট্রি সবকিছু আমি পড়াশোনা শুরু করলাম। তারপর আমি নিজে ইনফর্মড সিদ্ধান্ত নিলাম, আমার নিজের জীবন ধারণ, নিজের ধর্ম, নিজের যা কিছু ফিলসফি আর পার্সোনালিটি সবকিছুর সাথে কোন পলিটিক্যাল পার্টির প্ল্যাটফর্মটা মিলে যাচ্ছে। তখন আমি আবার নিজেকে রিপাবলিকান হিসেবে রেজিস্টার করলাম। তখন থেকে রিপাবলিকান হিসেবে আছি এবং রিপাবলিকান পলিটিক্যাল ফোর্সে কাজ করে যাচ্ছি।
জি অনিকা, আপনি তো অনেক কম বয়সেই যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তো আপনার কাছ থেকে শুনতে চাই কবে এবং কিভাবে সম্পৃক্ত হলেন।
অবশ্যই, ধন্যবাদ। তো আমি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন বয়স কম, বাট আমি আসলে খুব অল্প বয়স থেকে শুরু করেছিলাম। যখন আমি একদম হাই স্কুলে আগে আমি শুরু করেছিলাম কমিউনিটি ওয়ার্কের জন্য, তো খুবই পলিটিক্সের ব্যাপারে ছিল না তখন, ছিল যে আমি একটা মুসলমান হিসেবে, একটা নারী হিসেবে আমার কাছে অনেক প্রিভিলেজ আছে এই দেশে। আমি কমিউনিটি ওয়ার্ক শুরু করেছিলাম যেখানে আমি পারি, যে দেখতেছি যে আমি আমাদেরকে উপকার করতে পারি, আমি সাহায্য করতে পারি, আমি সেখানে ইনভলভমেন্ট হয়েছি। তখন আস্তে আস্তে আমি স্কুলে গিয়েছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইউনো ফরেন অ্যাফেয়ার্স পলিসির জন্য। তারপর আমি দেখতেছি যে আমাদের আমেরিকার আশেপাশে সব জায়গায় পলিটিক্যাল ইনভলভমেন্ট খুব ইম্পর্টেন্ট, তো আমি ইমিগ্রেন্ট কমিউনিটির সাথে কাজ করা শুরু করেছি। তো ওখান থেকে আমি আস্তে আস্তে ইনভলভ হতে হতে কমিউনিটি অর্গানাইজিং করতে, গ্রাসরুটের সাথে কাজ করতে, আমি ক্যাম্পেইন ম্যানেজার হয়েছি স্টেট সেনেট রেসের জন্য। আমি এই সব কিছু মিলে আমি ওভাবে পলিটিক্যাল ইনভলভমেন্ট আরও বাড়াইছি, আর ওভাবে আমি এখন এখানে আসছি। তো আমি আসলে মনে করি আমার মা অনেকটা আমাকে শিখাইছে এসব, যে আমাদের যেখানে দায়িত্ব একটা মুসলমান হিসাবে অন্যজন থেকে উপকার করা আর সাহায্য করা। So it's a privilege for me.
জি, আমরা যিনি জানি যে বাংলাদেশে বা দক্ষিণ এশিয়াতে যারা নারীরা এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের পথটা কিন্তু খুব সোজা হয় না, সহজ হয় না। তাদের কিন্তু অনেক দুর্গম পথ পাড়ি দিতে হয়, তাদেরকে অনেক সংগ্রাম করতে হয়, রাজনীতিতে তাদের অনেক চড়াই উতরাই থাকে। তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আপনাদের সেরকম কোন পথ পাড়ি দিতে হয়েছে কিনা, ফারহান শিখা আপনার কাছ থেকে শুনি।
সত্যি কথা বলতে সভ্যতার মানদণ্ড যাচাই হয় কিন্তু একটা দেশের সামগ্রিক এনভায়রনমেন্টটা কি আছে আর মানুষ কিভাবে অন্য মানুষকে জায়গা করে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে। যে আমরা খুব ফর্চুনেট আমেরিকার মতো একটা দেশে আমাদের কনস্টিটিউশন আর বিল অফ রাইটস দিয়ে আমাদের প্রত্যেকের অধিকারগুলো নিশ্চিত করে দেওয়া হচ্ছে, যেটা বাংলাদেশের মতো জায়গায় এখনো মানুষকে যুদ্ধ করে পেতে হয়। আর বাংলাদেশে থাকতেও আমি বড় হয়েছি বাংলাদেশে, অ্যাডাল্ট এজেই এসেছি আমেরিকাতে, কিন্তু সেইখানে আমি যা দেখেছি যেভাবে পাবার জন্য যুদ্ধ করতে হয় একজন নারীকে, আমেরিকাতে সেটা অলরেডি সিস্টেমের সাথে আছে। অবশ্যই নারীরা এখনো পিছিয়ে আছে, তার মানে কিন্তু এই না যে সুযোগ পাচ্ছে না সেই জন্য পিছিয়ে আছে, সুযোগ নিচ্ছে না এই বিষয়টাও আছে।
জি, আমি ফারহানের সাথে অনেকটা এগ্রি করি। আসলে যখন আমি বিভিন্ন দেশের ব্যাপারে শিখি অথবা আমি যখন ন্যাশনাল পলিসি ব্যাপারে আমি শিখেছি, আমি বুঝি যে আমেরিকায় সত্যি নারীদের জন্য যেগুলি রাইটস আছে অনেকগুলো দেশে নাই। তো ওটার জন্য আমি মনে করি আমাদের আরো দায়িত্ব একটা নারী হিসেবে আমাদের প্রিভিলেজটা ইউটিলাইজ করা।
আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে নারী কণ্ঠে সময় দেওয়ার জন্য। সত্যি ভালো লাগলো যে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সঙ্গে আপনারা দুজনই দুদলের হয়ে কাজ করছেন, তারপরেও আপনাদের চিন্তাধারা, নারীদের নিয়ে যে ভাবনা রয়েছে, বাংলাদেশি সম্প্রদায়ের যে কমিউনিটি রয়েছে তাদের নিয়ে আপনাদের যে চিন্তা ভাবনা তা সব শুনে খুবই ভালো লাগলো এবং আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার
সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower, and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from Mario Ritter Jr. and Brian Lynn. Later, we will present our American history series, The Making of a Nation. But first, here is Mario Ritter Jr.
Taiwan often talks about a median line when its military meets up with Chinese fighter jets in airspace between the island and China's mainland. Experts say the two sides have never agreed on the median line, so China believes it can cross it without violating any agreement. The line runs from an area near Japan's southern islands to the southwest, near Hong Kong, through the middle of the Taiwan Strait. A Taiwan Ministry of National Defense employee, who did not want to be named, said this week that it has just one definition. That definition is found in a 2019 report by the government-supported Central News Agency. A former defense minister detailed the line's exact position coordinates during a legislative hearing in 2004, the report said. Yet a Chinese foreign ministry spokesman said in September that the median line does not exist. Experts in Taiwan say the line was established with the help of the United States during the Cold War, when Western countries competed against the Soviet Union and its allies. However, the median line never reached the level of an official agreement. It's not to say that some previous deal is being violated against Taiwan, because actually no third party was ever in the middle, nor did any two parties sign a legally binding agreement, said Huang Chengting. Huang is a researcher with the Institute for National Defense and Security Research in Taipei. It's just an understanding based on politics, Huang said. The median line is in place to help Taiwan and the mainland avoid mistakes. But it has become a point of disagreement this year as Chinese warplanes repeatedly cross it, causing Taiwan to scramble planes to meet them. As of October 7th, Chinese military aircraft had flown 49 times across the line in 2020. That is the highest number in any year since 1990. Median line crossings add to a growing list of problems between Taiwan and mainland China. The mainland has taken economic actions against Taiwan and pressured Taiwan's few diplomatic allies to recognize Beijing as the capital instead of Taipei. China claims sovereignty over Taiwan and states that the two sides should unite in the future. The sides split in 1949 when the Chinese Communist Party took control of the mainland and Chinese nationalist forces moved to Taiwan. Taiwan is self-ruled, and President Tsai Ing-wen rejects China's call for talks based on the idea that both sides belong to one country. The U.S. government has increased support for Taiwan this year. That support included arms sales, which have angered China. The U.S. government says it is required by a 1979 law to consider helping Taiwan's military if the island is attacked. Median line crossings still put Chinese aircraft at least 80 kilometers from Taiwan's coast. But China has never suspended the threat of force, if needed, to make the two sides unify. China's warplane activity in 2020 has caused some in Taiwan to wonder whether China is preparing to attack. Observers note that China honors the line that splits the 160-kilometer-wide Taiwan Strait when it has good relations with Taiwan's leadership. But the Chinese government believes its planes can cross the line when relations get worse. It's a line for many meanings. One is for some kind of goodwill between Taiwan and mainland, said Alexander Huang, a professor at Tom Kong University in Taiwan. When there is a relatively calm situation, then both sides try not to infringe upon or cross the line. The median line is unrelated to either side's civilian airspace. Those territorial borders extend 22 kilometers from the coast. Taiwan also enforces an air defense identification zone. It was established as an additional protection against Chinese warplanes, noted Huang Chengting. I'm Mario Ritter, Jr.
The development and testing of self-driving car technology has seen major progress in recent years. But engineers are working on other kinds of autonomous vehicles too, including some built for water. Researchers at the Massachusetts Institute of Technology, MIT, are leading one such project. The engineers have been developing autonomous water vehicles they call rowboats. The word is a combination of robot and boat. The project, which began in 2016, aims to create a group of boats to transport goods and people along the waterways of Amsterdam. The Dutch capital has been called the world's most watery city because of its large network of canals. The project was launched in an effort to explore how autonomous boats can make Amsterdam and other cities more efficient and improve the population's quality of life. MIT's Artificial Intelligence Laboratory, CSAIL, is leading the development in a partnership with the university's Sensible City Lab. The engineers centered past efforts on autonomous boats designed to transport small goods. But the project's latest creation, the Rowboat 2, can also carry passengers. The developers used machine learning methods similar to those used to train self-driving cars. The robotic boats are designed to not only carry people and goods, but also connect with other rowboats to form a range of autonomous platforms, Daniela Rus said in a statement. She is a professor at MIT and the director of CSAIL. The electric-powered Rowboat 2 has four propellers that permit it to move in any direction. It is equipped with a series of cameras and sensors to guide its movements. It also uses LIDAR, a technology that uses light lasers to map the environment and measure distances. The boats are designed to use the sensor-collected data to create and pilot a path between a series of goalpoints, the researchers say. The Rowboat 2 measures 2 meters by 1 meter and weighs about 80 kilograms. A demonstration video of the model showed it carrying 2 passengers. The MIT team is currently developing its 3rd autonomous water vehicle. That boat is expected to be 4 meters long and is designed to carry up to 6 passengers. The researchers described their latest development and testing results in a paper published online. They said Rowboat 2 was successful in autonomously navigating the canals of Amsterdam for 3 hours while collecting data. The boat completed its chosen course and returned to the starting point with an error of just 0.17 meters, engineers reported. The team says it designed its autonomous system to involve separate boats working together. For example, Rowboat 2 vehicles can link up in larger groups guided by a leader boat, the researchers say. The follower boats can travel next to the leader boat, in front of it, or in back of it. This ability can greatly expand the possibilities of autonomous vehicles meant to transport goods. The MIT team plans to use what it has learned from its first 2 rowboats to create a model of its biggest autonomous boat yet. The researchers will test that boat in Amsterdam as well. After that, the team plans to start testing the vehicles in environments with more noisy waters, such as conditions found in the ocean. There have already been some experiments with autonomous shipping vehicles. In September, it was announced that an ocean research vehicle called the Mayflower Autonomous Ship would attempt to set sail across the Atlantic without a captain or crew on board. The 15-meter ship is a joint project of ocean research group Promare and IBM, the American computing company. It will take the same path across the Atlantic as the 1620 Mayflower, the ship that carried a group of European settlers to North America. The crossing is planned to begin early next year. The builders of the new Mayflower say they hope such ships can be used in the future to explore parts of oceans that are too difficult or dangerous for people to reach. I'm Brian Lynn.
To help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int, or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. 1860 was a year of mixed feelings of hope and fear. Americans had hope for the future because they would be electing a new president. But they had fear that even a new president could not hold the nation together. The states of the South were very close to leaving the Union over the issue of slavery. Tony Riggs and Frank Oliver talk about the candidates and the issues in the election of 1860.
After 4 years as president, James Buchanan decided not to run again. Buchanan was a Democrat. His party, like the nation, was split over slavery. Southern Democrats wanted the party to support slavery. Northern Democrats refused. The opposition Republican Party expected to gain votes from dissatisfied Democrats. Republicans had become stronger since the last presidential election in 1856. They felt their candidate would win in 1860.
The Democratic nominating convention opened in April in Charleston, South Carolina. Senator Stephen Douglas of Illinois was the leading candidate. He had the support of a majority of convention delegates. But he did not have the two-thirds majority needed to win the nomination. Many Southern Democrats did not like Stephen Douglas. Some did not trust him. Others did not accept his policies on slavery. Douglas did not oppose slavery or the spread of slavery. However, he said no federal law could make slavery legal in a territory where the people did not want it. This was his policy of popular sovereignty.
The Southern Democrats who opposed Stephen Douglas were led by William Yancey of Alabama. Yancey wanted to get a pro-slavery statement into the party's platform. He was sure Douglas would not accept the nomination based on such a platform. If Yancey failed to get the statement he wanted, he would take Southern Democrats out of the convention and out of the party. The Committee on Resolutions considered three platforms. One platform declared that the people of a territory had the right to decide if slavery would be legal or illegal. The second declared that the Supreme Court had that right. And the third declared that no one did, that slavery was legal everywhere.
Your country, how can it be yours? Before the pilgrims landed, we were here.
William Yancey spoke to the convention in support of the pro-slavery platform. He said pro-slavery Democrats did not want to destroy the Union. But he said someone had to make clear to anti-slavery Democrats that the Union would be dissolved if the constitutional rights of slave owners were not honored. Yancey spoke of the danger of a great slave rebellion. He described it as a sleeping volcano that threatened the lives, property, and honor of the people of the South. He said the actions of the North might cause that volcano to explode. Another convention delegate answered Yancey's speech. He said Northern Democrats were tired of defending the interests of the South. Now, he said, Yancey tells us we must agree that slavery is right. He orders us to hide our faces and eat dirt. Gentlemen of the South, he said, you mistake us. We will not do it.
In this atmosphere of tension, it was clear that a pro-slavery platform would not be approved. The Alabama delegation announced that, therefore, it must withdraw. The delegations from the other six states of the Deep South, Arkansas, Florida, Georgia, Louisiana, Mississippi, and Texas, did the same. Those 50 men organized their own convention. They approved a pro-slavery platform, but did not nominate anyone for president. They agreed to meet again a few weeks later in Richmond, Virginia. The Northern Democrats postponed their nomination, too. They agreed to meet again in Baltimore, Maryland.
The Republican Party held its presidential nominating convention in Chicago, Illinois. There was no question who was the leading candidate. He was the best-known Republican in the country at that time, Senator William Seward of New York. The Republican platform seemed to contain something for everyone. For those opposed to slavery, the platform rejected the idea that slave owners had a constitutional right to take slaves into new territories. For foreign-born Americans, it supported their right to full citizenship. For manufacturers, it proposed a new tax on imports to protect American industry. And for those in the Northwest, it called for free land for settlers and federal aid to build roads and canals. Delegates approved the platform with loud cheers. They would return the next day to nominate their candidate for president.
William Seward was sure he would win the nomination. If not on the first vote, he thought, then on the second. But there was some opposition to Seward, and his campaign organization failed to see its strength. The candidate of the opposition was Abraham Lincoln. The Republican convention voted three times. Lincoln gained support on each ballot, But neither he nor Seward received enough votes for the nomination. Then, before a fourth vote could be taken, a delegate from Ohio asked to speak. The big room became silent. "Mr. Chairman," he said, "I rise to announce the change of 4 votes of Ohio to Mr. Lincoln." That was enough to give Abraham Lincoln the Republican nomination for president.
One month later, the Democrats reopened their nominating convention. Most of the Southern Democrats who walked out of the first meeting came back. Many of their seats at the convention had been given to new delegates. So a new dispute arose over which delegates had the right to be there. A compromise plan split the seats between old and new delegates. But most of the Southerners rejected it. One by one, a majority of each Southern delegation walked out. The remaining Democrats then voted for a candidate. They chose Stephen Douglas. Southern Democrats nominated their own candidate, John Breckinridge of Kentucky, and a group called the Constitutional Union Party nominated John Bell.
The election campaign opened in the summer of 1860. Lincoln was not well known, so the Republican Party published many books and pamphlets about him. They told the story of a poor farm boy who educated himself and, through hard work and honesty, had become a candidate for president. Lincoln's supporters organized a loud and colorful campaign, complete with marching bands and signs. Lincoln himself was silent. He said, "It has been my decision since becoming a candidate to make no speeches. I am here only to see you and to let you see me." In fact, it was Lincoln's assistants who had advised him to say nothing. They believed he had said enough in the past to make clear his position on the important issues.
Stephen Douglas, on the other hand, campaigned very hard. His health was poor, and he had trouble getting money, but that did not stop him from speaking in almost every state. Within a few weeks, however, Douglas recognized that he had no real hope of winning. His position on slavery had cost him all support in the South. Douglas believed that, of the other candidates, Abraham Lincoln had the best chance of winning the presidential election. He also believed pro-slavery extremists would use Lincoln's election as an excuse to take Southern states out of the Union. So he turned his efforts to a campaign for the Union itself. He said, "The election of a man to the presidency by the American people, under the Constitution, is no reason for any attempt to dissolve this glorious nation."
Election day was November 6th. The popular vote was close between Lincoln and Douglas, but the electoral vote was not. Lincoln received 180. Breckinridge received 72, Bell received 39, and Douglas received just 12. Abraham Lincoln would be the new president of the United States. He would enter office facing the most serious crisis in American history. For before his inauguration, Southern states finally acted on their threats. they began to leave the Union.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.